শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
WEF এর 2018 সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতার সূচকে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে।
রয়েছে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
মিটু আন্দোলনের জেরে শেষ পর্যন্ত শক্তিশালী কেন্দ্রীয় মন্ত্রী MJ আকবর আজ পদত্যাগ করতে বাধ্য হলেন।
আজ রয়েছে নিয়মিত পরিবেশনায় হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, নিখোঁজ সৌদি সাংবাদিক, রাজতান্ত্রিক সৌদি সরকারের সামনে চ্যালেঞ্জ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার বলেছেন, তিনি যখন সৌদি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তখন তারা যুক্তরাষ্ট্রভিত্তিক সৌদি সাংবাদিকের নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্যাদি আলোচনা করতে চাননি। তুর্কি কর্মকর্তারা বলেছেন, ওই সাংবাদিককে ইস্তাম্বুলে রিয়াদের কনসুলেটে হত্যা করা হয় ও তার দেহ টুকরো টুকরো করা হয়। সৌদিরা ওই অভিযোগ অস্বীকার করেন। নিখোঁজ সাংবাদিকের তদন্তের বিষয়ে আলোচনার লক্ষ্যে তুর্কি নেতাদের সঙ্গে দেখা করার জন্য আঙ্কারা যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী পম্পিও সাংবাদিকদের বলেন, সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে এই আশ্বাস দিয়েছেন যে তারা নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগজির তদন্তের ফলাফল সারা বিশ্বকে দেখাবেন। পম্পিও প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলুর সঙ্গে সাক্ষাৎ করেন। রুশ তদন্তকারীরা বলেছেন, বুধবার ক্রাইমিয়াতে প্রযুক্তির একটি কলেজে এক বোমা বিস্ফোরণের জন্য দায়ী হচ্ছে 22 বছরের এক ছাত্র। বিস্ফোরণে নিহত হয়েছে 18 জন, আহত হয়েছে অন্তত 50 জন। তদন্তকারীরা এবং কলেজের পরিচালক বলেছেন, বিস্ফোরণের পরপরই এক বন্দুকধারী কের্চ শহরের ওই কলেজ ভবনের সর্বত্র যাকেই দেখেছে তাকে লক্ষ্য করে গুলি করে। ক্রাইমিয়ায় শীর্ষ রুশ কর্মকর্তা সার্গেই আক্সিয়োনভ বলেছেন, আক্রমণ চালানোর পর ওই ছাত্র আত্মহত্যা করে। প্রেসিডেন্টের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। যারা ওই হামলার শিকার হয় তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ওই আক্রমণকে সন্ত্রাসী হামলা বলে বলা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF এর 2018 সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতার সূচকে গত এক বছরে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে। WEF এর 140টি দেশের প্রতিযোগিতা সক্ষমতা সংক্রান্ত প্রতিবেদনটি বুধবার বিশ্বব্যাপী প্রকাশ করে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি WEF এর পক্ষে প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। এতে বাংলাদেশের অবস্থান 2017 সালে যেখানে ছিল 102, তা 2018 সালে এক ধাপ পিছিয়ে হয়েছে 103। প্রতিবেদনে বাংলাদেশের সক্ষমতা অর্জনের পথে মূল বাধা হিসেবে 4টি বিষয়কে চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো হচ্ছে দুর্নীতি, অপেক্ষাকৃত দুর্বল অবকাঠামো, অদক্ষ প্রশাসনিক ব্যবস্থা এবং অদক্ষ শ্রমশক্তি। সংবাদ সম্মেলনে CPD-র গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,
দুর্নীতি এখন এত বড়ভাবে সব ক্ষেত্রে বলা হচ্ছে, যে কোনো জায়গাতে যে কোনো স্টেপে তাদেরকে এই ধরনের সমস্যাগুলোকে আরো বড়ভাবে ফেস করতে হচ্ছে।
2018 সালে WEF এর সূচকে যুক্তরাষ্ট্র রয়েছে প্রথম স্থানে এবং দক্ষিণ এশিয়ায় ভারত গত বছরের তুলনায় 5 ধাপ এগিয়ে 58তম অবস্থানে উন্নীত হয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের নরসিংদীর মাধবদীতে 41 ঘন্টা অভিযানের পর দুই নারী সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
নরসিংদীর মাধবদীতে 41 ঘন্টা অভিযানের পর দুই নারী সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার থেকে এই অভিযান শুরু হয়েছিল। বুধবার বিকেল 3টার দিকে বোরকা ও হেলমেট পরা অবস্থায় এই দুই নারীকে পুলিশের একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে তোলা হয়। সাততলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষের দেয়াল ভেঙে এই দুই নারীকে আটক করা হয়। এর আগে দফায় দফায় তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়। এক পর্যায়ে তারা রাজি হলে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। গ্রেপ্তারকৃত এই দুই নারী কোন জঙ্গি সংগঠনের তা এখনও নিশ্চিত নয়। তবে পুলিশের কাউন্টার টেরোরিজম প্রধান মনিরুল ইসলাম বলেছেন, নমুনা দেখে তার মনে হয়েছে এরা 90 জেএমবি।
র‍্যাবের হাতে এই তিনজন গ্রেপ্তার হয়েছিল।
মনিরুল বলেন, নীলুফা ভিলায় অবস্থান নিয়ে তারা 4টি বোমা তৈরি করে রেখেছিল। এ থেকেই পুলিশের ধারণা হয় তারা কোনো বড় ধরনের নাশকতার ছক তৈরি করেছিল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে মহিলা সাংবাদিকরা যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। অভিযোগ করা হয় যে তিনি যখন কয়েকটি সুপরিচিত সংবাদপত্রের সম্পাদক ছিলেন, তখন তিনি ওই মহিলা সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। এম জে আকবর ওইসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওইসব অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
তার বিরুদ্ধে একের পর এক মহিলা সাংবাদিক যৌন নিগ্রহের অভিযোগ আনা সত্ত্বেও আকবর সেগুলোকে মিথ্যে বলে উড়িয়ে দেন এবং উল্টে অভিযোগকারিনীদের বিরুদ্ধেই মানহানির মামলা করেন। কিন্তু এর মধ্যে 30 জনের অভিযোগ জমা পড়ে। আরএসএস ক্ষুব্ধ হয়, প্রধানমন্ত্রীর দপ্তরও হস্তক্ষেপ করে। তার পদত্যাগের পর প্রথম অভিযোগকারিনী প্রিয়া রামানি বলেন, স্বস্তি বোধ করছি। ভুক্তভোগী আরেকজন সাংবাদিক লেখক সুমা রাহা ভয়েস অফ আমেরিকাকে জানান,
কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর অবশেষে পদত্যাগ করেছেন। এটা আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ প্রায় 2 সপ্তাহ ধরে একের পর এক মহিলা সাংবাদিক ওর বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের চার্জ আনছিলেন। আমরা আশা করতে পারি ওর বিরুদ্ধে যা যা চার্জেস আছে তার এবার নিরপেক্ষ অনুসন্ধান হবে এবং যারা যেসব মহিলারা ওর দ্বারা নিগৃহীত হয়েছেন তারা বিচার পাবেন।
আকবর শক্তি প্রদর্শন করতে তার মামলায় লড়ার জন্য 97 জন উকিল নিয়োগ করেছিলেন। এখন তিনি ওই মামলা তুলেও নিতে পারেন বলে শোনা যাচ্ছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কেরালার শবরীমালা মন্দিরের দরজা 41 দিন পরে খোলা হলেও সব বয়সের মহিলাদের ঢুকতে দেয়া হয়নি। এ সম্পর্কে জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
গত কয়েকদিন ধরেই যে কোনো মূল্যে মন্দিরে মহিলা প্রবেশ আটকানোর ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছিল। শেষ পর্যন্ত আদালত, প্রশাসন ও প্রতিবাদীদের আশঙ্কা সত্যি প্রতিপন্ন করে শবরীমালার পুরোহিতবৃন্দ ও তাঁদের কট্টর ভক্তের দল আজ মন্দিরমুখী সব রাস্তা অবরোধ করে রাখে। খবর করতে যাওয়া মহিলা সাংবাদিকদের পুলিশের সামনেই মারধর করে ভয়ের পরিবেশ সৃষ্টি করে তারা। রাজ্যের কিছু বিজেপি নেতাও তাতে যোগ দেন। মানমুখী ভক্তদের কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও শেষ রক্ষা হয়নি, সব বয়সের মহিলাদের ঢুকতে দেওয়া হয়নি। মহিলাদের মেরে ধরে জোর করে আটকে কট্টরপন্থীরা প্রাথমিকভাবে জয়ী হলো। এখন প্রশাসন আদালতের রায় অনুযায়ী মহিলাদের অধিকার রক্ষা করে কিনা সেটাই দেখার। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজ মহাষ্টমী, আজই কুমারী পূজোর দিন। অষ্টমীর সকালে কুমারীকে গঙ্গার পবিত্র জলে স্নান করিয়ে শুদ্ধ করে তাকে লাল বেনারসি পরিয়ে ফুল, গয়না ও পায়ে আলতা দিয়ে সাজানো হয়। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেবতাদের আবেদনে সাড়া দিয়ে পুনর্জন্মে কুমারী রূপ ধরেন মহাকালী, বধ করেন কোলাসুরকে। সেই থেকে 16 বছরের কম অরজ্যস্বলা কুমারী মেয়ের পুজো শুরু হয় মর্তে, এবং সেই রীতিকে মেনে আজ মহাষ্টমীর সকাল থেকেই পুজো প্যান্ডেল থেকে শুরু করে বেলু রামকৃষ্ণ মঠ, আনন্দময়ী আশ্রম, দক্ষিণ কলকাতার ভারত সেবা সংঘ বিভিন্ন জায়গায় দুর্গোৎসবে কুমারী পুজোর আয়োজন করা হয়। সেই সঙ্গে আবাল বৃদ্ধ বনিতা নতুন পোশাকে নিজেদের রাঙিয়ে নিয়ে দেবী দুর্গার কাছে পুষ্পাঞ্জলি দেন। এমনই চিত্র ছিল কলকাতা সহ গোটা রাজ্যের। সেই সঙ্গে রাজ্যের বাইরেও বিভিন্ন শহরেও দুর্গাষ্টমীর দিন কুমারী পুজোর আয়োজন করা হয়, যার মধ্যে অন্যতম উত্তরপ্রদেশের মোরাদাবাদ। অন্যদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমের কামাখ্যা মন্দিরেও চলে দুর্গাষ্টমীর মহাপুজো। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের কর্মকর্তারা বলেছেন, বুধবার এক বোমা আক্রমণে আসন্ন সংসদীয় নির্বাচনের এক প্রার্থীকে হত্যা করা হয়। প্রার্থীর নির্বাচনী দপ্তরে ওই হামলা চালানো হয়। হেলমন্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র ওমর জওয়াক বলেছেন, লস্কারগা শহরে জব্বার কারামানের দপ্তরে বিস্ফোরণ ঘটানো হয়। ওই বিস্ফোরণে অন্যান্য কয়েকজন আহত হয়। হেলমান্দের জরুরি হাসপাতালে এক ডাক্তার বলেছেন দুজন নিহত হয়, আহত হয় ছজন। স্থানীয় বার্তা মাধ্যমে বলা হয় একটি সোফার মধ্যে বিস্ফোরক বসানো হয়। তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী ভয়েস অফ আমেরিকাকে বলেছেন কারমানের সমর্থক সেজে এক ব্যক্তি ওই দপ্তরে প্রবেশ করে এবং তার বিস্ফোরক ভর্তি ভেস্টে বিস্ফোরণ ঘটায়। হেলমান্দ পুলিশের এক মুখপাত্র আব্দুল সালাম আফগান বলেছেন ঘটনা তদন্ত করে দেখার জন্য তদন্তকারী টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তালেবান ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। রোহিঙ্গা থেকে মায়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা হিন্দুরা সেখানে প্রথমবারের মতো দুর্গাপূজা পালন করছেন। উখিয়া হিন্দু শরণার্থী ক্যাম্প থেকে বিস্তারিত রিপোর্ট জানাচ্ছেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
মিয়ানমার থেকে বল প্রয়োগে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 450 রোহিঙ্গা হিন্দু জীবনে প্রথমবারের মতো দুর্গাপূজা উদযাপন করছেন। বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতায় উখিয়া হিন্দু রোহিঙ্গা ক্যাম্পে বর্ণিল সাজে সাজানো হয়েছে পূজা মণ্ডপ। উলুধ্বনি আর ঢোলের বলে পূজা মণ্ডপে যোগ দিচ্ছেন রোহিঙ্গা হিন্দুরা। মিয়ানমার সরকারের নানা বিধিনিষেধের কারণে কোনোদিন দুর্গোৎসব করতে পারেননি রোহিঙ্গা হিন্দুরা। দুর্গাপূজা বলতে করেছেন ঘট পূজা, তাই শরণার্থী জীবনে এ যেন বাড়তি পাওয়া। রোহিঙ্গা হিন্দুরা বলেন,
10 বছর পর্যন্ত পূজা করেছিলাম, যে ঘট পূজা প্রতিমা পূজা করিনি। বাংলাদেশে আসিয়া আমি যে প্রতিমা পূজা দেখিতেছি আমি অনেক খুশি হয়েছি।
মানে প্রতিমা ছাড়া করি আরম্ভ করতে বহুত
কক্সবাজারের 300 পূজা মণ্ডপের সাথে এবার যোগ হয়েছে রোহিঙ্গা পূজা মণ্ডপ। পূজা উপলক্ষে ক্যাম্পের 101 রোহিঙ্গা হিন্দু পরিবারে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। সনাতন ধর্মাবলম্বীদের মতে পৌরাণিক দেবতা দুর্গা সকল অশুভ শক্তির বিনাশ করে জীবের দুর্গতি নাশ করেন। মিয়ানমারের যে অশুভ শক্তি রোহিঙ্গাদের দেশ ছাড়া করেছে তাদেরও বিনাশ হওয়ার কথা উঠে আসে দুর্গা পূজায়। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন,
মিয়ানমার থেকে যে অশুভ শক্তি তাদেরকে এখানে যে ঠেলে দিয়েছে, এখানে পাঠিয়েছে, তারা যে নিদারুণ কষ্টে যে আছে, তাদের সেই দেশে ফিরে যাওয়ার জন্য আগ্রহ করছে, তারা যাতে নিরাপদে নির্বিঘ্নে ফিরে যেতে পারে সরকার সেই প্রচেষ্টাই গ্রহণ করছে এবং আমরা আশাবাদী যে তারা তাদের গৃহেই তারা ফিরে যেতে সক্ষম।
পুরাকালে রাজ্যহারা রাজা সুরত যেভাবে দেবী দুর্গার পূজা করে মনের আশা পূরণের বর্ণনা আছে পুরাণে, একইভাবে মিয়ানমারে ফেরার প্রত্যাশা রাজ্যহারা হিন্দু রোহিঙ্গাদের। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, উখিয়া হিন্দু রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।
হ্যালো, আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় নিখোঁজ সৌদি সাংবাদিক, রাজতান্ত্রিক সৌদি আরবের সামনে চ্যালেঞ্জ, আর সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। যেমনটি শ্রোতা দর্শকরা শুনলেন যে আজকের বিষয় হচ্ছে নিখোঁজ সৌদি সাংবাদিক, রাজতান্ত্রিক সৌদি সরকারের সামনে চ্যালেঞ্জ। গোটা বিশ্বজুড়ে এই খবরটি তোলপাড় তুলেছে যে সৌদি সাংবাদিক জামাল খাশোগজি, যিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ছিলেন এবং তার লেখায় সৌদি সরকারের, বিশেষত রাজপরিবারের এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করা হয়েছিল, তিনি গত 2 অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন। আমরা যেমনটি খবরে শুনছি যে তিনি তার দ্বিতীয় বিয়ের আগে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে কিছু দরকারি কাগজপত্র নিতে গিয়েছিলেন এবং তারপর তিনি আর ওই কনসুলেট থেকে বেরিয়ে আসেননি। খাশোগজিকে কনসুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে বলে বলা হচ্ছে এবং তুরস্কে তদন্তকারীরা সেখানে প্রবেশ করে এই হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তুরস্কের প্রেসিডেন্টও বলছেন যে সেখানে হত্যার চিহ্ন নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, দেয়ালে রঙও দেওয়া হয়েছে। এদিকে ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেল সে দেশ ত্যাগ করেছেন, তার বাড়িতেও অনুসন্ধান চালানোর বিষয়টি উঠে এসেছে। এসব কিছুর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র প্রশাসনও ভাবনায় পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সৌদি বাদশাহ এবং যুবরাজের সঙ্গে দেখা করেছেন এবং তারা এই বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলেছেন। পম্পিও আজ তুরস্ক গিয়েছেন। এদিকে কোনো কোনো সূত্র বলছে যে সৌদি আরব এমন কথাও বলেছে যে খাশোকজিকে জিজ্ঞাসাবাদের সময় কোনো রকম অঘটন ঘটলেও ঘটতে পারে, তবে এর সঙ্গে সৌদি যুবরাজ সম্পৃক্ত নন। অন্যদিকে বেসরকারি টেলিভিশনে দেখানো হচ্ছে যে সৌদি যুবরাজের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত একজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে অন্তত এই হত্যাকাণ্ডের ব্যাপারে। গোটা বিষয়টি বড় রকমের ধোঁয়াশা সৃষ্টি করেছে। সৌদি আরবের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে নয়, পশ্চিমী দেশগুলোতেও রয়েছে, অর্থনৈতিক এবং কূটনৈতিক উভয় দিক দিয়ে। এই ঘটনা সৌদি আরবের সামনে নতুন কী ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করল, সে নিয়ে আজকে আমাদের এই কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুস প্রফেসর এমিরেটাস জিল্লুর রহমান খান। অধ্যাপক খান, আপনাকে স্বাগতম।
আপনাকে ধন্যবাদ।
আরও রয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ। অধ্যাপক রিয়াজ, আপনাকেও স্বাগতম। আর শ্রোতাদের জানিয়ে রাখি, আপনারা অনুষ্ঠান চলাকালে এই নম্বরে ফোন করে আপনারা সরাসরি আমাদের প্রশ্ন করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 2026193064। আর ফেসবুকেও আপনারা আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন। আমরা তাহলে এবার প্রশ্ন মন্তব্যের দিকে যাচ্ছি। প্রথম কলার হচ্ছেন ঢাকা থেকে মাহবুবুর রহমান। হ্যালো।
জি শুনছি।
জি, আপনি আপনি আপনার প্রশ্ন মন্তব্য বলুন।
আমি প্রথমেই আমি নিজের একজন বনবাস কর্মী, সেই হিসেবে জনাব খাশোগির উপরে যা হয়েছে আমি তার নিন্দা জানাচ্ছি। এর পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই ঘটনার কিছুদিন পর পরই সৌদিকে দোষারোপ করছিলেন, সৌদির বিপক্ষে কথা বলছিলেন, কিন্তু সম্প্রতি আমরা দেখলাম গতকাল তিনি বলছেন যে এটি হয়তো একটি দুর্ঘটনা হতে পারে, দুর্বৃত্তরা এটা ঘটিয়ে থাকতে পারে। মিস্টার ট্রাম্পের এই যে ইউটার্ন, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এর পাশাপাশি আমি কি আরো একটি প্রশ্ন এখনই করব?
হ্যাঁ, করে ফেলতে পারেন দুটি প্রশ্ন একসঙ্গে।
এর পাশাপাশি জনাব আলী রিয়াজের কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে গিয়া একজন গণমাধ্যম কর্মী, একজন সাংবাদিক, তার দেশের সরকার সরকারের বিরোধী পন্থী, সরকারের সরকার পন্থী না, সেক্ষেত্রে তিনি অন্য একটি দেশে আশ্রয় নিয়েছেন, অন্য একটি দেশে গিয়েছেন এবং ওই তার নিজ দেশের কনসুলেটে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। তো এরকম জনাব খাশোগির মতো আরো অনেক গণমাধ্যম কর্মী অনেকে আছেন যে নিজ দেশ থেকে নিজ দেশের সরকারের রোষানলে পরে অন্য দেশে বসবাস করছেন। এমনকি আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের অনেক গণমাধ্যম কর্মী, অনেক সাংবাদিকও বিভিন্ন দেশে জায়গায় অবস্থান করছে, তাদের এই ঘটনা, জামাল খাশোগির এই ঘটনা তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার করবে কিনা, এটা আপনারা কিভাবে দেখছেন?
জি ধন্যবাদ। আমরা দুটো প্রশ্নই নিচ্ছি। প্রথম প্রশ্নের জন্য আমি অধ্যাপক জিল্লুর রহমান খানের কাছে যাচ্ছি। তার কথায় ট্রাম্প একটা ইউটার্ন করেছেন এবং বিষয়টিকে অনেকটা হালকাভাবেই দেখছেন, বলছেন দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে। তো অধ্যাপক জিল্লুর রহমান খান,
আপনাকে আগেই বলেছি প্রেসিডেন্ট ট্রাম্প 360 degrees, ওনার আমি নাম দিয়েছিলাম বহুদিন আগে, আপনি ইন্টারভিউ নিয়েছিলেন, উনি কন্ট্রাডিকশন করেন, কোন ঝামেলা হয় না ওনার, ওনার কন্ট্রাডিকশন করেন এবং ইয়েতে আমেরিকান যে ওনার সাপোর্টার তারাও কিন্তু ওর মাইন্ড করে না ওর কন্ট্রাডিকশন। ওই আজকে একটা কথা বলবেন, কালকে ঠিক উল্টো কথাটা বলবেন, এটা নতুন কিছু নয় ট্রাম্পের ব্যাপারে, বুঝতে পেরেছেন?
কিন্তু এর প্রতিক্রিয়াটা কি হতে পারে সেটা জানতে চাইছি।
প্রতিক্রিয়া হবে এই হচ্ছে যে ট্রাম্প তো সৌদি আরবের সঙ্গে আপনারা সবাই জানেন খুব সম্পর্কটা উনি বজায় রাখতে চান, কারণ সৌদি আরবের তো এই যে আপনার মিলিটারি যে আপনার ইয়েতে বিজনেসটা আছে ওটা হচ্ছে আপনার মাল্টাই মাল্টাই বিলিয়ন ডলার বিজনেস আমেরিকার সঙ্গে। এন্ড সৌদি আরবিয়া অলরেডি ইনডাইরেক্টলি বলেছে, আমি যতদূর শুনেছি যে তোমরা যদি কিছু করো আমাদের এগেনস্টে, তাহলে আমরা রাশিয়ার থেকে ওই আর্মস এন্ড ওয়েপন্স রাশিয়ার থেকে নিয়ে নেব, বুঝতে পারছেন? সুতরাং ট্রাম্প ওই তার বিজনেস, শোনেন আপনারা সবাই জানেন ট্রাম্প হচ্ছে একটা বিজনেসম্যান অফ দ্য হাইয়েস্ট অর্ডার, ওই ক্যাপিটাল সোসাইটি বিজনেসটা বজিয়ে রাখবার জন্য যা করবার তিনি তা করবেন, কিন্তু যখন উনি প্রমাণ পাবেন যে সৌদি আরেবিয়া ডাইরেক্টলি ইনভলভ ছিল এই ব্যাপারে, তখন কিন্তু কি হবে আমরা এখনো বলতে পারছি না, বুঝতে পারছেন?
জি, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আলী রিয়াজ, এই মন্তব্যের সঙ্গে কিছু জুড়বেন কি? এবং সেই সঙ্গে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, যে অন্যান্য যে সমস্ত সাংবাদিকরা বাইরে থাকছেন তাদের নিরাপত্তা কতটা নিশ্চিত, তিনি বাংলাদেশের প্রশ্ন তুলেছেন।
এটা একটা অভূতপূর্ব ঘটনা, কারণ হচ্ছে কনস্যুলেট একটা ডিপ্লোম্যাটিক এরিয়া, সেই ডিপ্লোম্যাটিক এরিয়াতে একটা ক্রাইম কমিটেড হয়েছে, এক ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। এটার তো অতীত মানে জানা মতে এরকম কোন ঘটনা অন্ততপক্ষে আমার জানা নেই, সেটা হচ্ছে প্রথম কথা। ফলে এই ধরনের অপরাধ সংগঠনের ক্ষেত্রে সৌদিরা যে কাণ্ডটা করেছেন, সৌদি আরবের সরকার, সেটা অন্যদেরকে কি উৎসাহিত করবে?
হ্যালো,
শক্তিশালী দেশগুলোর ক্ষেত্রে হয়তো করতেও পারে, কিন্তু আমি মনে করি না যে এই ধরনের ঘটনা রিপিট করার কোন রকম সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে, আশা করি ঘটবে না। কারণ হচ্ছে এই সমস্ত ডিপ্লোম্যাটিক যে সমস্ত এরিয়া সেগুলোর মধ্যে, ডিপ্লোম্যাটিক প্রিমিসের মধ্যে এই ধরনের ঘটনা ঘটার বিপজ্জনক, ভয়াবহ রকম বিপজ্জনক। কারণ হচ্ছে যে তাতে করে ওই সমস্ত দেশের বা ওই দেশের জন্য যে ধরনের চাপ মোকাবিলা করতে হবে আন্তর্জাতিকভাবে, ইতিমধ্যে সৌদিদেরই করতে হচ্ছে, এবং সৌদিদের তো কতগুলো অ্যাডভান্টেজ আছে। তারপরও অধ্যাপক জিল্লুর রহমান খান বলেছেন যে আসলে কি পরিমাণ শক্তিশালী এবং কতটা সংযুক্ত। তবে প্রথম প্রশ্নটা প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যে এখন যে সৌদিরা এই ধরনের আচরণ করতে পারছেন, এবং মিস্টার ট্রাম্পের এই যে 180 ডিগ্রি টার্ন যদি আপনি সেটা দেখেন, এগুলোর কারণ নিঃসন্দেহে একটা কারণ তো হচ্ছে যে ব্যবসায়িক, কারণ ট্রাম্পের এবং ট্রাম্প পরিবারের লোকজন যেভাবে সৌদিদের সঙ্গে ব্যবসায় যুক্ত সেটা একটা কারণ। আরো একটা কারণ আছে, দ্বিতীয় কারণটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি এবং সেই ক্ষেত্রে সৌদিদের যে অবস্থান, সৌদিরা যে সুবিধাগুলো পেয়ে থাকে যুক্তরাষ্ট্র, এটাকে আমি ফ্লড মানে খুব কম করে বললে হলেও আসলে ত্রুটিপূর্ণ বা ফ্লড বলতে পারেন, আমি এই এই ফরেন পলিসি কারণে এটা হয়েছে। মিস্টার ট্রাম্প অতীতে মানে নির্বাচিত হওয়ার পর সৌদি আরবে গেছেন এবং বিভিন্ন সময় এই যে সমর্থন জুগিয়েছেন এবং এক ধরনের সামরিক সহযোগিতা চুক্তির মধ্যে আছে, অন্যান্য যেসব দেশ সামরিক সহযোগিতা চুক্তিতে যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র সৌদিদের সাথে, তাদের ব্যাপারে আমার উদ্বেগ আছে। তো এখন এইগুলোই আসলে নির্ধারণ করেছে, এক ধরনের বলস্টার করেছে, এক ধরনের মানে এম্বোল্ডেন করেছে সৌদিদেরকে
প্রথমে আমরা জেনেছি সৌদি সাংবাদিক জামাল খাশোগজি নিখোঁজ। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যম বলছে জামাল খাশোগজিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ বাংলাদেশে প্রকাশিত কয়েকটি পত্রিকা দেখে আমার কাছে অনেকটাই স্পষ্ট যে সৌদি আরব থেকে হয়তো এমন একটি বিবৃতি আসতে পারে যাতে জামাল খাশোগজি হত্যার কথা তারা স্বীকার করবে বা তদন্ত কর্মকর্তার ভুলে জামাল খাশোগজি মারা গেছেন এমন কিছু তারা জানাতে পারে। যদি শেষ পর্যন্ত এমন বিবৃতি আসে, সে অবস্থায় যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো কি সৌদি আরবের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করতে পারে? যদি করে তার কি প্রভাব আসতে পারে, আর যদি না করে তার কারণ কি?
জি, আপনাকে অনেক ধন্যবাদ। যে প্রশ্নটা ছিল যে সৌদি আরব যদি স্বীকার করে যে এই বিষয়টির সঙ্গে তারা সম্পৃক্ত, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমী বিশ্ব কীরকম পদক্ষেপ নিতে পারে, আদৌ নেবে কি না? অধ্যাপক জিল্লুর রহমান খান।
সৌদি আরেবিয়া, আপনারা বুঝবেন যে তার যে সৌদি আরবের যে আপনার আসল লোক, এটা হচ্ছে তিনি বলেছেন তিনি কিছু জানেন না, তার ছেলে, তার ক্রাউন প্রিন্স কি জানে না সেটা ও অস্বীকার করছে, জানে না। এখন এইটা প্রমাণ কিরকম ভাবে করা হবে, এটা প্রমাণ করা খুবই কঠিন ব্যাপার, কারণ সাউদি আরবের অনেক ফ্যাকশন আছে ভেতরে। সাউদি আরবের ফ্যাকশন গুলা কন্টিনিউয়াস ওয়ারফেয়ার ওদের ফ্যাকশন গুলোর মধ্যে, কার কথা আপনি মানবেন কার কথা মানবেন না এটার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সুতরাং বাংলাদেশ ব্যাপারে আমি বলছি যে হাসিনার প্রাইম মিনিস্টার হাসিনার সাউদি আরেবিয়ার একটা সাপোর্ট সাংঘাতিক পেয়ে গেছে, এই রোহিঙ্গাদের বাইরে এই রোহিঙ্গাদের যে সাপোর্ট দেয় সাউদি আরেবিয়ার পয়সা ছাড়া এই রোহিঙ্গাদের উনি রাখতে পারতেন না। প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গাস এই কক্সবাজারে ওখানে এসছে, আপনার মনে রাখবেন, এবং ট্রাম্পেরও সাপোর্ট আছে এই সাউদি আরেবিয়ায়। এতে এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার, এবং সাউদি আরেবিয়ার ক্রাউন প্রিন্স যদি প্রমাণ হয় যে ক্রাউন প্রিন্স এটার ছিল, তাহলে সাউদি আরেবিয়ার যে আপনার যে আসল লোক সে কিন্তু যে আগে ক্রাউন প্রিন্সকে ছড়িয়ে দিয়েছে নিজের ছেলেকেও ছড়িয়ে দিতে পারে, এটা মনে রাখবেন। সাউদি আরেবিয়া ইজ এ ভেরি মানে এই এতদিন ধরে চলে আসছে বলেন এইটা এমনি ভাবে এরকম ভাবে থাকতে পারতো না, বুঝতে পারছেন
জি। কিন্তু তামান্না রহমানের যে প্রশ্নটা ছিল সেটা হলো যদি এটা প্রমাণিত হয় যে সৌদি প্রশাসন বলুন সৌদি রাজতন্ত্র বলুন, এবং কিছু কিছু খবর আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি, কেউ কেউ বলছেন যে এই যে ক্রাউন প্রিন্স যুবরাজ তার তার সিকিউরিটি তার নিরাপত্তা বিভাগের একজন কর্মী একজন বেশ উচ্চতর কর্মী যোগাযোগ রক্ষা করেছিলেন, টেলিফোন করেছিলেন নাকি ক্রাউন প্রিন্সের যিনি সেক্রেটারি তার কাছে। তো কথাটা হচ্ছে যে এটা যদি প্রমাণিত হয়, প্রমাণিত হওয়া হয়তো কঠিন হতে পারে, এটা যদি প্রমাণিত হয় তাহলে পশ্চিমী বিশ্ব কি কোনো ব্যবস্থা নেবে, যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে, কিংবা যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো পশ্চিমী বিশ্ব কি কোনো ব্যবস্থা নেবে?
আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এই কাশোগি যে অ্যাসাসিনেশনটা হলো, এই ওয়াশিংটন পোস্ট তার কিন্তু সে একজন খুব নাম করা ইয়ে ছিল, এবং ওয়াশিংটন ইন্টেলিজেন্সের রিপোর্টও তার সাংঘাতিক, তার সবকিছু তার পেয়ে গেছে, বুঝতে পেরেছেন। আমি মনে করি না তার গার্লফ্রেন্ডকে বাইরে রেখে সে ঢুকলো আর সে জানে না যে কি হবে, এটা তো আমি কিছু একটা ঝামেলা আছে এর ভেতরে, অনেক ঝামেলা, এই ঝামেলাগুলো উদ্ধার করতে সময় লাগবে। এখন আমি হুট করে কিছু বলতে চাই না, কিন্তু যদি প্রমাণ হয়, আমার মনে হবে না যে প্রমাণ করা সম্ভব হবে, তাহলে ক্রাউন প্রিন্সকে রিমুভ করে আরেকজনকে সাউদি যে ইয়েতে আপনার আসল লোক যে সে আপনার আরেকজনকে আপন করবে, যেটা উনি তার ভাইয়ের ছেলেকে সরিয়ে নিয়ে ছেলেকে বসিয়েছেন, আবার আর এক ছেলেকে বসিয়ে দিতে পারবেন। তার অনেকগুলো বাচ্চা আছে, আপনার মনে রাখবেন, বুঝতে পারছেন
জি। অধ্যাপক আলী রিয়াজ, এই প্রশ্নটা ছিল পশ্চিমী বিশ্বের প্রতিক্রিয়া কি হবে?
তিনটা সম্ভাব্য প্রতিক্রিয়া আছে। প্রথম প্রতিক্রিয়া যেটা, সেটা হচ্ছে যদি এখন যথেষ্ট পরিমাণে প্রমাণ বা অনুমান বা ধরুন ইঙ্গিত পাওয়া যায়, যেটা তুর্কি গোয়েন্দা সংস্থাগুলো যে সমস্ত এবং তুর্কি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার যে তদন্ত করছেন তাতে যদি সুস্পষ্ট ইঙ্গিত থাকে যে আসলে ঘটনাটা সত্যি ঘটেছে, এবং যদি সৌদিরা স্বীকার করে যে হ্যাঁ ঘটনাটা ঘটেছে আর কি, যেভাবেই হোক রোগ এলিমেন্ট বলেন যে হোক ঘটনাটা ঘটেছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তিনটা সম্ভাবনা তৈরি হয়। এক নম্বর সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে যে পশ্চিমা দেশগুলোর একটা অংশ, অন্তত পক্ষে ইউরোপ এবং এর বাইরেও কিছু কিছু দেশ, নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের কিছু দেশ এর একটা আন্তর্জাতিক তদন্ত চাইবে, এবং এর কিন্তু উদাহরণ আছে। রাফিক হারিরির ক্ষেত্রে এরকম আন্তর্জাতিক তদন্ত হয়েছিল, লেবাননের রাফিক হারিরি যখন মানে মারা যান আর কি, দুর্ঘটনায় না আসলে হত্যাকাণ্ড, পরে প্রমাণিত হলো এটা হত্যাকাণ্ড, তো এইরকম একটা আন্তর্জাতিক তদন্ত চাইবে, সেটা জাতিসংঘের উদ্যোগ নিতে হবে। এবং সেই জাতিসংঘের উদ্যোগের ক্ষেত্রে আমার আশঙ্কা যে ট্রাম্প প্রশাসন অর্থাৎ যুক্তরাষ্ট্র ওই ধরনের প্রচেষ্টা বন্ধ করার চেষ্টা করবে, এটা হচ্ছে এক নম্বর সিনারিও, এটা আমার কাছে মনে হয় যে। দ্বিতীয় প্রতিক্রিয়া যেটা হতে পারে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যে পরিস্থিতি তাতে এমবিএস অর্থাৎ মোহাম্মদ বিন সালমান এবং সৌদি প্রশাসনের পক্ষে আরো সুস্পষ্টভাবে দাঁড়িয়ে যেতে পারে তার কতগুলো কারণ আছে, তার তার পলিটিক্যাল ডাইনামিক্সটা আপনাকে যদি বিবেচনায় নেন তাহলে বুঝতে পারবেন। ইরানের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, তাই তো? তাহলে ইরানের উপর চাপ সৃষ্টি করতে হলে ওই অঞ্চলে অন্য একটা শক্তির উপর নির্ভর করতে হবে যুক্তরাষ্ট্রকে। ট্রাম্প প্রশাসনের যে এই মানে ফরেন পলিসি সেটি, সেক্ষেত্রে সৌদি আরবকে তার দরকার। তাই সে ওই ইকুয়েশনটা করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। এরকম ব্রডার ইকুয়েশনে বড় বড় মিস্টেক করা হয়েছে অতীতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ের কথা আপনি যদি খেয়াল করেন তাহলে সেটা আমাদের বুঝতে সহজ হবে যে মানে গ্লোবাল কোল্ড ওয়ারের হিসাব করতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, গণহত্যাকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। ফলে ওই একটা দ্বিতীয় সিনারিও যে আসলে রিজিওনাল পলিটিক্স এর কনসিডারেশনে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন দাঁড়িয়ে দিতে পারে। তখন আসলে তৃতীয় সম্ভাবনাটা কি, তৃতীয় সম্ভাবনাটা হচ্ছে যে আসলে যেটা যেটা অধ্যাপক জিল্লুর রহমান খান বলার চেষ্টা করেছেন বা বলেছেন সেটা হচ্ছে অভ্যন্তরীণ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে সৌদি আরব জিনিসটাকে শেষ পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে। এই ক্ষেত্রে আপনাকে বলি যে ধরুন এমবিএস যখন হয়, মোহাম্মদ বিন সালমান যখন ক্ষমতায় আসেন, সারা পৃথিবী জুড়ে কিছু লোক তাকে যেভাবে পোট্রে করেছিল যে তিনি রিফর্মার ইত্যাদি, তারা আসলে খেয়ালই করেননি যে তার তার যেই প্রতিরক্ষা নীতি পররাষ্ট্র নীতি খুব ভয়াবহ এমবিএস এর। তো এখন নিউ ইয়র্ক টাইমস এর কিছু কিছু লোকজনও মানে ফ্রিডম্যান পর্যন্ত কনভিন্সড হয়ে গেলেন যে আসলে এটা একটা রিফর্ম ফর্ম হবে আর কি। তো ওই জায়গার থেকে ওইগুলি আসলে খুব খুব সহজেই সৌদি গভর্নমেন্টকে সাহায্য করেছে, যেহেতু এরকম একটা ইমেজ তৈরি হয়েছে আমরা যেকোনো কিছু করে পার পথ পেয়ে যাবো। তো ওই অভ্যন্তরীণ পরিবর্তন পরিবর্তন করে হয়তো একটা পথ বের করার চেষ্টা করবে সৌদিরা, কিন্তু এইটার কিন্তু লার্জার ইমপ্লিকেশন আছে। তুরস্ক সহজে এটা ছেড়ে দেবে আমার মনে হয় না, তার কারণ হচ্ছে ঘটনাটা ঘটেছে তাদের দেশে, তদুপরি তারা এটা যদি বের করে এবং যেহেতু সৌদি আরবের সাথে তাদের এক ধরনের টানাপোড়েন আছে এবং সেটা আরো বাড়বে আসলে এই ঘটনাকে কেন্দ্র করে, ফলে টেনশনটা মধ্যপ্রাচ্যে আরো বাড়বে এটাকে কেন্দ্র করে, সেটা আমি নিশ্চিত, এটা আমি বলতে পারি প্রায় নিশ্চিত হই।
জি, আমাদের বেশ কিছু কলার অপেক্ষা করছেন, কাজেই আমরা আমাদের প্যানেলিস্টদের অনুরোধ করব উত্তরটা সংক্ষেপে দেওয়ার জন্য, আর কলারদেরও বলবো যে সরাসরি প্রশ্নে যাওয়ার জন্য। এই মুহূর্তে লাইনে আছেন কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায়। হ্যালো,
হ্যাঁ নমস্কার।
নমস্কার, বলুন আপনার প্রশ্ন বলুন।
হ্যাঁ, আমার প্রশ্ন বলার আগে একটু বলে নিই যে আমার পূর্বতন দুই বক্তা বললেন, প্রথম বক্তা বললেন যে তার প্রেমিকাকে কনসুলেটের বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে ঢুকেছিলেন, এটা নিশ্চয়ই কোনো একটা গোলমাল আছে। দ্বিতীয় বা একজন বক্তা বললেন যে যদি প্রমাণ হয়, তো এই প্রমাণ যদি হয় এই কথাটার উত্তরে আমি বলছি যে তুরস্কের সরকার সমর্থক সংবাদপত্র সুবাহ জানাচ্ছে 2 আগস্ট রিয়াদ থেকে 15 জনকে ইস্তাম্বুলের কনসুলেটে উড়িয়ে আনা হয়েছিল, যাদের মধ্যে রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স এর ঘনিষ্ঠ মোহাম্মদ সাদ আল জাহাতমি এবং সালাম মোহাম্মদ আল তুবাইকি, এবং এরাই নাকি হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু এই ঘটনা যেভাবেই ঘটে থাকুক, রোগ এলিমেন্ট খুন করে থাকুক বা এরাই যদি রোগ এলিমেন্ট হয়, এই যারা 15 জন এসেছিলেন, যে ঘটনা ঘটেছে আজকে বলা হয়েছে যে তুরস্ক থেকে যে একটা ইন্টারোগেশনের জন্য ডাকা হয়েছিল এবং সেখানে কোন রকম কোন একটা সমস্যার জন্য মারা গেছেন। তো এভাবে সত্যি কি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিস্পর্ধাকে দমিয়ে দেওয়া যায়? কারণ উনি ছিলেন সৌদি আরবের বিরোধী, বিরোধী এই অর্থে যে
সৌদি সরকারের বিরোধী মূলত, হ্যাঁ
সরকার বিরোধী ছিলেন এবং প্রতিস্পর্ধী দেশের সমর্থক ছিলেন। এর মধ্যে অলরেডি শেয়ার বাজার, সৌদি শেয়ার বাজার অনেকটা বড় ঝটকা খেয়েছে। এই ঝটকার আঁচ কি তেল ব্যবসায় লাগবে না? পশ্চিম এশিয়া কি আবারও রক্তস্নান করবে? আমার শেষ প্রশ্ন, অন্তর্বর্তী নির্বাচনের মুখে দাঁড়িয়ে মার্কিন জনগণকে সস্তায় সৌদি জীবাশ্ম জ্বালানি দিতে গিয়ে নিজের দেশের সংবাদপত্রের সাংবাদিককে বলিদান দিয়েও ইরানের বিরোধিতা করবেন কি মার্কিন প্রেসিডেন্ট? মার্কিন জনমানুষের প্রতিক্রিয়াই বা কি হবে?
ধন্যবাদ আপনার প্রশ্নগুলোর জন্য। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে অন্তর্বর্তী নির্বাচন, অন্তর্বর্তী ঠিক না, আমরা মধ্যমেয়াদি নির্বাচন এটাকে বলি। তো এই নির্বাচনের সময়, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র কি এরকম কোনো একটা ঝুঁকি নেবে যেখানে হয়তো জনগণ, এমনকি আমরা জানি যে রিপাবলিকান পার্টির কোনো কোনো সেনেটর সৌদি আরবের তীব্র সমালোচনা করেছেন।
হ্যাঁ,
আর আরেকটা দিকও আপনি বললেন যে এর যে বাণিজ্যিক দিক সেটা কতখানি ক্ষতিগ্রস্ত হবে? অধ্যাপক জিল্লুর রহমান খান,
আপনাকে এটা আগেই আমি বলে দিয়েছি যে ক্যাপিটালিস্ট সোসাইটি বাণিজ্যটা একটা বিরাট জিনিস, ক্যাপিটালিস্ট সোসাইটি, বুঝলেন তো? সৌদি আরবের কোন অলরেডি আমি তো আপনাকে আগেই বলেছি, সৌদি আরবের জন্য যদি অ্যাকশন আমেরিকায় নেয় এবং ট্রাম্প নেবে না, আপনাকে বলে দিচ্ছি এখনই, আপনি ধরে লিখে রাখেন, আপনি ট্রাম্প নেবে না, কারণ যে সৌদি আরবের সঙ্গে মাল্টাই মাল্টাই বিলিয়ন ডলার্স এর বিজনেস ট্রাম্পের, বুঝতে পারছেন, এটা নেবে না। আর যদি আপনার বলেছি আমি যে সৌদি আরেবিয়া এই যে এতদিন টিকে আছে, বুঝতে পারছেন, 100 বছর প্রায় হতে চলল, 80 বছরের উপরে হয়ে গেল, এই যে টিকে আছে এইটা ওরা জানে যে কিরকম ভাবে নিজের ভেতরে অ্যাডজাস্টমেন্ট কেনবার করতে হয় সেটা সৌদি আরেবিয়ারা খুব ভালো করে জানে, এবং শিয়া সন্নি কনফ্লিক্ট যে ওরা ম্যানেজ করে রেখেছে এতদিন এটাও আপনার, এবং আপনার শিয়াদের এগেনস্টে তো সবসময় লেগে আছে সৌদিরা, কিন্তু ভেতরেও যে কনফ্লিক্টটা ম্যানেজ করেছে এটা একটা বিরাট জিনিস। সুতরাং সৌদি আরবিয়া আপনার আন্ডার এস্টিমেট করলে চলবে না, আমাদের ওরা সাংঘাতিক লোক, বুঝতে পারছেন তো, ওরা এইটা ম্যানেজ করে যাবে, এবং ট্রাম্পের সাপোর্ট যতক্ষণ আছে ততদিন আপনারা কেউ কি কেউ কিচ্ছু করতে পারবে না সৌদি আরবকে।
জি অধ্যাপক আলী রিয়াজ, আমার মনে হয় যে মধ্যমেয়াদী নির্বাচনের কি প্রভাব পড়তে পারে, একটা দিক হতে পারে,
জি বলুন। আমার মনে হয় না যে আসলে মানে মিডটার্মে এটার খুব এফেক্ট পড়বে, তার কারণটা হচ্ছে দুটো। এক নম্বর কারণ হচ্ছে যে আসলে ফরেন পলিসি খুব বেশি তো ইনফ্লুয়েন্স করে না ভোটারদেরকে এই দেশে, আর দুই নম্বর ব্যাপার হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে বেইস আর কি, আপনার ট্রাম্পের যে বেইস, সেই ট্রাম্পের বেইস এই প্রশ্নে তাকে মানে কোন রকম ভাবে তাকে অ্যাবান্ডন করবে এটা মনে করার কোনো কারণ নেই। ফলে এইটা ডেমোক্রেটিক পার্টিটা একটা বিজয় হিসেবে দেখানোর চেষ্টা করবে যতকিঞ্চিত, আমার মনে হয় না তারা খুব বেশি করবে, কারণ তারা জানেন যে এইটার খুব বেশি প্রভাব প্রভাব নাই। রিপাবলিকান পার্টির মধ্যে থেকে যে সমস্ত আপত্তি উঠছে সেই আপত্তিগুলি দীর্ঘদিনের আপত্তি, এবং এখন রিপাবলিকান পার্টি এই মুহূর্তে প্রেসিডেন্টকে যতই অপছন্দ করুক এই এই প্রশ্নে তাদের ভিন্ন মত থাকলে প্রেসিডেন্টকে খুব বিপদগ্রস্ত করতে চাইবে না, কারণ এতে করে তাদের নিজেদেরই ক্ষতি হবে। ফলে আমার মনে হয় এটা ডোমেস্টিক পলিটিক্সে এই মুহূর্তে শর্ট টার্মে আগামী এক মাস কতদিন, এক মাসের সামান্য বেশি সময় বা তার চেয়েও কম, অক্টোবরের 17 তারিখ কথা বলছি আমরা, তো এখন ধরুন নভেম্বরের 3 সপ্তাহ মতো বাকি আছে, তো এই 3 সপ্তাহে এমন কিছু একটা বড় রকমের প্রভাব এটা ফেলবে এরকম মনে করার কোনো কারণ নেই।
এবং আপনার সঙ্গে বোধহয় একটা কথা যোগ করতে পারি, সেটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প একটা ব্যাপারে উদ্বিগ্ন যে সৌদি আরবের সঙ্গে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে, এইভাবে যে তেলের দাম বৃদ্ধির ব্যাপারে তিনি উদ্বিগ্ন, একটা কথা। আর দ্বিতীয় হচ্ছে সৌদি আরবে যে যুদ্ধাস্ত্র রপ্তানির ব্যাপার রয়েছে সেই অস্ত্র রপ্তানির ব্যাপারটিকেও তিনি অব্যাহত রাখতে চান, কারণ তিনি মনে করেন যে সেক্ষেত্রেও একটা প্রতিকূল প্রভাব পড়বে যদি রপ্তানি বন্ধ হয়ে যায় শ্রম বাজারে, এরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে।
ইঙ্গিত আছে বটে, কিন্তু আমি দেখুন অস্ত্র বাজারের ক্ষেত্রে এই একটি বিবেচনা দিয়ে হবে তা নয়, তা গ্লোবাল পলিটিক্স এবং রিজিওনাল পলিটিক্স এর অন্য ডাইনামিক্স গুলো সেক্ষেত্রে ওয়ার্ক করবে, যে আসলে ইরানের বিরুদ্ধে বা তুরস্কের সঙ্গে যেটা, আমি বরঞ্চ যেটা নিয়ে বেশি অনেক বেশি উদ্বিগ্ন বা চিন্তিত, উদ্বিগ্ন শব্দটা ঠিক হলো না, আমি যেটা নিয়ে ভাবছি সেটা হচ্ছে যে এখন এই প্রশ্নে তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের যে টানাপোড়েনটা আরো বাড়বে, এমনিতেই আছে তারপরে বাড়বে, ইতিমধ্যে তুরস্কের সাথে রাশিয়ার সম্পর্কের উন্নয়ন এবং সবকিছু মিলে যদি নেটোতে প্রশ্নটা ওঠে এবং তুরস্ক নেটোর সাথে এই প্রসঙ্গটা তোলে তাহলে কি দাঁড়াবে, মানে এখন তুরস্ক কি আরো বেশি রাশিয়ার দিকে ঘেঁষে পড়বে এবং যুক্তরাষ্ট্র কি একেবারেই আলটিমেটলি এখনো যে সম্পর্কটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হবে, এইটা একটা বড় রকমের প্রশ্ন থেকে যাচ্ছে।
আমরা টেলিফোন কলার আমাদের অনেকে আছেন, তবে তার আগে আমি একটা ফেসবুক প্রশ্নের দিকে যাচ্ছি। একজন আব্দুল কাইয়ুম খান, তিনি এখান থেকেই আমাদের যুক্তরাষ্ট্রের এখানে ম্যারিল্যান্ড থেকে প্রশ্ন করেছেন যে সম্প্রতি সৌদি আরবকে নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে তাতে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে চাপা পড়ে যাচ্ছে, আর তা হলো ইয়েমেনের প্রতি সৌদির যুদ্ধ অপরাধ। লক্ষ লক্ষ মানুষ অত্যন্ত মানবিক বিপর্যয়ের দিকে এগুচ্ছে, এ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ধন্যবাদ। কাইয়ুম খান যে প্রশ্নটি করেছেন সে সম্পর্কে আমি অধ্যাপক জিলুর রহমান খানের কাছে যেতে চাই, এই ইয়েমেনের বিষয়টি।
ইয়েমেনে তো আপনার যে এটা আপনার ওই ইয়েমেনের যে রেবেলিয়ন যেটা হলো ইয়েমেনে, তো সেই রেবেলিয়নটাই ইয়েমেনে যে যদি আপনার ওই ইয়েতে বেঁচে থাকতেন, ইয়েমেনের যে একজন সুলতান ছিলেন বেঁচে থাকলে উনি ম্যানেজ করে নিতে পারতেন, উনি হুট করে চলে মারা গেলেন দু তিন বছর আগে, বুঝতে পেরেছেন? তো এইটা ম্যানেজ করতে পারছে না, এই রেবেলিয়ন ম্যানেজ না করতে পারে, এবং রেবেলিয়ন্সরা আবার ওরা আবার ওই ইয়েতে অ্যান্টি সৌদি যারা টেররিস্ট আছে তাদের আবার সাপোর্ট দিচ্ছে। তো সৌদি আরেবিয়া ওই রেবেলস এর মারতে গিয়ে এই সেদিন একটা বাসে বাচ্চাগুলো মারা গেল বম্বিং করে, সৌদি আরবে বম্বিং করে, বুঝতে পারছেন? এটা খুব দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু এইটা বলবো যে এইটার ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে ওই অ্যারাব ওয়ারফেয়ার, আপনি বলতে পারেন ইন্টার অ্যারাব ওয়ারফেয়ার, এরা সব কিন্তু অ্যারাব, মনে রাখবেন আপনারা সব অ্যারাব, এরা সবই কিন্তু সুন্নিস, বুঝতে পারছেন? এটার মধ্যে সুন্নির একটা ডিভিশন হয়ে গেছে ইয়েমেনে, যেটা তারা ওই চাচ্ছে তারা অ্যান্টাই সৌদি, তো অ্যান্টি সৌদি, এবং এই জন্যে সৌদি আরেবিয়া তাদের দমন করবার জন্যে এই রেকলেস কাজকর্ম কিছু করে যাচ্ছে, যেটা ওদের ক্যালকুলেশন করা উচিত ছিল যে বম্বিংটা কোথায় করবে ইয়েমেনে, এই বম্বিংটা এমন ভাবে করলো যে স্কুলের বাচ্চারা মারা গেল। এটা খুব দুঃখজনক, এবং ভবিষ্যতে আমার মনে হয় না সৌদি আরেবিয়া এই ঘাপলার মধ্যে আবার যাবে, বুঝতে পেরেছেন?
হ্যাঁ, কিন্তু কিন্তু এই প্রশ্নের সঙ্গে আমি এখন প্রফেসর আলী রিয়াজের কাছে যাচ্ছি, যে এই প্রশ্নের সঙ্গে শিয়া সুন্নির প্রশ্ন জড়িত রয়েছে, এর সঙ্গে ইরানের সংঘাতের প্রশ্ন রয়েছে, আপনি এটাকে কিভাবে দেখেন?
ইয়েমেন ক্রাইসিসে আপনি শিয়া সুন্নির প্রসঙ্গটা একটু পরে আনুন, কারণ আমার কাছে যেটা মনে হয় যে এটা ক্রাইসিসটা শিয়া সুন্নির ডিমেনশনটা নিয়েছে অন্য কারণে। আসল ঘটনাটা হচ্ছে ওই অঞ্চলে ইরান এবং সৌদি আরবের প্রভাব বলয় বিস্তার করা না করার প্রশ্ন, তাই না? ধরুন প্রায় তিন বছরের বেশি সময় ধরে আমরা ইয়েমেনে যেটা দেখতে পাচ্ছি সেটা একটা সিভিল ওয়ার, এবং সিভিল ওয়ারটার ফলে যেটা হয়েছে কি, এখন যদি আপনি দেখেন বিশ্বের সবচেয়ে খারাপ হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, ওয়ার্স্ট হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসটা আসলে ইয়েমেনে, মানে ধরেন প্রায় 22 মিলিয়ন, 2 কোটি 20 লাখ, তাই তো? প্রায় 2.25 কোটি লোক হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের প্রয়োজনের মধ্যে আছে, এটা এটা ধরেন এটা গত মাসের হিসাব, এখন আমার ধারণা আরো খারাপ হয়েছে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইরানিয়ানদের ব্যাট রেবেলরা ক্ষমতা দখল করার পরে সৌদি এবং আমিরাতের যে যৌথ প্রচেষ্টা সেটা হচ্ছে একটা মানে তাদেরকে তাদের সমর্থক সরকারকে প্রতিষ্ঠা করা, কিন্তু ওই সেটা হচ্ছে ইরান এবং সৌদিদের দ্বন্দ্ব, এবং তার পরিণতি হচ্ছে যে লোক মানে হাজার হাজার লোক মারা যাচ্ছে আর কি, ফলে এ হ্যাঁ যাদেরকে ইরান সমর্থন করছে তারা ঘটনাচক্রে শিয়া, এবং সেটা একটা কারণ হতেই পারে ইরানের সমর্থন, কিন্তু ওইটাই একমাত্র কারণ নয়, মানে রিলিজিয়াস ডিমেনশনের চেয়ে রিজিওনাল যেই পলিটিক্যাল ডিমেনশন ইনফ্লুয়েন্স এসে আপনি, এবং এই যে কাণ্ডটা ঘটছে সৌদিদের এই যে ওয়ার, ওই যে আমি বিবেচ এটাকে অলমোস্ট মানে জেনোসাইড বলেই মনে করি, অলমোস্ট জেনোসাইড ইট ইজ, যেভাবে ইয়েমেনি লোকজনকে মারা হচ্ছে, এবং সৌদিদের এই প্রচেষ্টাকে প্র্যাকটিক্যালি ব্যাক করছে ইউনাইটেড স্টেটস, এইটা হচ্ছে ভয়াবহ জিনিস, যে সে কারণেই আজকে সৌদিদের যেমন দরকার ইউনাইটেড স্টেটসকে ওই ইয়েমেনের পরিস্থিতির মোকাবেলা করার জন্য তাদের সাহায্য টাহাজ দরকার, অস্ত্র দরকার, ঠিক একইভাবে দরকার যেটা সেটা হচ্ছে যে মানে ধরুন ইউনাইটেড স্টেটস ইরানকে কন্টেইন করার জন্য এখানে এই সমস্ত করছে। আর তেলের প্রসঙ্গটা যদি বলি, যে তেলের জন্য আসলে মানে এখন ইউনাইটেড স্টেটস কিন্তু মিডল ইস্টের উপর অতটা নির্ভরশীল নয়, আমি সংখ্যাগুলি এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারি, কিন্তু মূল বিষয় হচ্ছে যে মানে অয়েলের জন্য মানে তেলে তো পিওর গ্যাসের জন্য তেলের জন্য আসলে ইউনাইটেড স্টেটস এর মিডল ইস্টের নির্ভরতা অনেক কম, কিন্তু এখন আগে যে কোনো সময়ের তুলনায় অনেক কম,
জি, আমরা আমাদের একজন শ্রোতা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, চট্টগ্রাম থেকে সালাউদ্দিন রেজা। হ্যালো।
জি,
সালাউদ্দিন রেজা, আপনার প্রশ্ন বলুন। জি,
জামাল খাশোগি নিখোঁজ কিংবা নির্মমভাবে মৃত্যুর যে আভাস পাওয়া যাচ্ছে, এক্ষেত্রে এই যে বিশ্ব পরিমণ্ডলে যে অর্থনৈতিক বিবেচনাগুলো, যেমন একদিকে হলো তেল নির্ভর সৌদি আরবের যে শক্তি বাণিজ্যিক অর্থনৈতিক অবস্থান, এবং অপরদিকে ইরানের সাথে সম্পর্ক, সৌদি বিরোধী অবস্থান ইরানের, এবং যুক্তরাষ্ট্র এই সেই সৌদি আরবকে অনেক ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে সহায়তা করে থাকে। এদিকে যদিও তার মৃত্যুর ক্ষেত্রে এই ইতিমধ্যে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের বিভিন্ন দেশগুলো, যুক্তরাজ্য, ফ্রান্স সহ অন্যান্য গুলো নিন্দা জানিয়েছে, কিন্তু এই যে অর্থনৈতিক অবস্থা সৌদি আরবের সাথে বাণিজ্যিক এই যে অর্থ ব্যবসা কিংবা সবগুলো মিলিয়ে, আদৌ কি এই যে খাশোগির মৃত্যুর ঘটনায় তারা কি কোনো ব্যবস্থা সৌদি আরবের বিরুদ্ধে নিতে পারবে কিনা, সেটা হলো আমার মূল প্রশ্ন এই আলোচকদের কাছে। আর একটা হলো যে সেক্ষেত্রে যেমন তুরস্কর সাথেও যেমন সৌদি আরবের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের এক্ষেত্রে কি আরো অবনতি হওয়ার সম্ভাবনা আছে কিনা,
চট্টগ্রাম থেকে সালাউদ্দিন রেজার মূল প্রশ্ন ছিল যে এই ঘটনা সম্পর্কে কোনো ব্যবস্থা নিতে পারবে কিনা যুক্তরাষ্ট্র এবং তুরস্ক, এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ও এই উভয় দেশের ক্ষেত্রে প্রযোজ্য যে তারা আদৌ কোনো ব্যবস্থা নিতে পারবে কিনা ঘটনাটি যদি সত্যি হত্যার ঘটনা ঘটে থাকে। অধ্যাপক জিল্লুর রহমান খান, আবার আপনার কাছে যাচ্ছি। আপনি বলেছিলেন যে এটা প্রমাণ করা মুশকিল, কিন্তু যদি এরকম প্রমাণ হয়ে যায়, বিশেষ করে সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে, অবশ্য এখন অন্তত খবরে আমরা জানতে পারছি যে হ্যাঁ এরকম ঘটনা ঘটতে পারে, তাকে জিজ্ঞাসাবাদের সময় এরকম নির্মম ঘটনা ঘটতেও পারে, তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিংবা তুরস্ক এরা কিরকম ব্যবস্থা নিতে পারে?
আপনার শুনুন, এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের ব্যাপারে সৌদি আরবে স্বীকার করেছে, জিজ্ঞাসাবাদ যে করে আমাদের ওয়েস্টার্ন জিজ্ঞাসাবাদ খুব ভদ্রভাবে করে, কিন্তু আন্ডার ডেভেলপ ওয়ার্ল্ড পার্টিকুলার সৌদি আরবের জিজ্ঞাসাবাদ করাটা খুব টর্চার করে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং টর্চারের মধ্যে আপনার যদি কোনো উইকনেস থাকে তাহলে ইউ উইল কোলাপস এন্ড ডাই, বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা। তো আমার মনে হয় কিছু একটা ঘাপলা হয়েছে এর ব্যাপারে জিজ্ঞাসাবাদের সময়।
না, আমরা ওই দিকে যাচ্ছি না, আমি বলছি যে যদি প্রমাণিত হয় তাহলে ঠিক কি হবে, কি হতে পারে?
হ্যাঁ, প্রমাণিত হবে এটাই তো আমি বলছি, যে প্রমাণিত হওয়ার সম্ভাবনা খুবই কম, আর যদি হয় তাহলে আপনার এই ইয়েতে আপনার টার্কি আমেরিকা তারা ওরা ওই যে ফ্যামিলি আছে আপনার ইয়েতে ইয়েতে কাশাগিস ফ্যামিলি, জামাল কাশাগিস ফ্যামিলিকে তারা দে উইল সেন্ড ফর্মাল অ্যাপোলজি অ্যান্ড দে উইল অলসো সেন্ড কম্পেনসেশন, হিউজ কম্পেনসেশন ফর দ্য মার্ডার অফ কাশাগিস, বুঝলেন? এইটা ক্যাপিটালিস্ট সোসাইটির ব্যাপার, এবং তার ফ্যামিলিও এটা আমার যা মনে হয় অ্যাকসেপ্ট করবে। And Khashoggi, আপনার মনে থাকে হি ইজ এ সাপোর্টার অফ সৌদি গভর্নমেন্ট, এটা মনে রাখবেন, সৌদি Khashoggi ওয়াজ নট অপোজড টু সৌদি গভর্নমেন্ট। ওর ঘাপলা তো হয়েছিল এই যে MBS বলি আমরা, MBS এর সঙ্গে ঘাপলাটা হয়েছিল, বুঝতে পারছেন? কিন্তু সৌদি গভর্নমেন্টকে Khashoggi সবসময় সাপোর্ট করে দিয়ে এসছে, তো এইখানে কোনো ঝামেলা আমার তো মনে হয় না কোনো ঝামেলা হবে, এবং যদি প্রমাণ হয় তাহলে কম্পেনসেশন কিছু একটা
যদি এটা হয় তাহলে চেষ্টা হবে ইন্টারন্যাশনাল একটা ইনভেস্টিগেশনের, কারণ তুর্কি ইনভেস্টিগেশন দিয়ে আসলে এটা ইস্যু করা যাবে না, রিজলভ করা যাবে না, প্রশ্ন থেকে যাবে, সেটা করা যাবে কিনা আন্তর্জাতিক সেটা একটা ব্যাপার, ইউনাইটেড স্টেটস কতটা দাঁড়াবে সৌদি গভর্নমেন্টের পাশাপাশি। আর তিন নম্বর হচ্ছে যেটা হতে পারে, যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে আসলে সৌদিরা এক ধরনের ইন্টারনাল রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারে, কিছু লোকজনকে সরিয়ে একটা হোয়াইট ওয়াশ করলেও করতে পারে আর কি, যদি দেখে যে বিপদ ঘনিয়ে এসছে আর কি তাদের জন্য।
আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন সিদ্ধার্থ ভট্টাচার্য কলকাতা থেকে। হ্যালো,
হ্যাঁ নমস্কার।
নমস্কার, এখন আপনার প্রশ্নটা করুন, কোনো মন্তব্য নয়, সরাসরি প্রশ্ন।
একদম সরাসরি মন্তব্য বলতে চাইছি যে সৌদি আরবের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন যখন মাইক পম্পিওকে পাঠাতে চাইছিল সেই সময় সৌদি আরব বললো কি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হবে আমেরিকার উপরে, সেই পরিপ্রেক্ষিতে কি আমেরিকা 360 ডিগ্রি ঘুরে গেলে? এক নম্বর কোশ্চেন। দু নম্বর কোশ্চেন, এর পরিপ্রেক্ষিতে যে খুব অতি সম্প্রতি যে শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে যে সৌদি আরব আমেরিকা সৌদি আরবের যে সফরের উদ্দেশ্য আছে তাতে কি কোনো প্রভাব পড়বে এর মধ্যে?
আচ্ছা, চমৎকার প্রশ্ন। আমরা শেখ হাসিনার সৌদি আরব সফর নিয়ে একটু কথা বলি। সিদ্ধার্থ ভট্টাচার্য যে প্রশ্নটি করেছেন, অধ্যাপক আলী রিয়াজ,
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সৌদি আরবের সঙ্গে যে কোনোরকম সামরিক সহযোগিতা আসলে যে কোনো দেশের জন্যই বিপজ্জনক, এবং বিশেষ করে যেহেতু সৌদি আরব ইতিমধ্যেই বিভিন্ন রকম সংঘাত এবং সহিংসতায় জড়িত হয়েছে, ইয়েমেন একটা উদাহরণ মাত্র, এর বাইরেও আমরা দেখেছি যে তারা ওই অঞ্চলে তাদের শক্তি প্রদর্শনের চেষ্টা করেন, ফলে তাদের এই যে সৌদিদের এই যে প্রতিরক্ষা নীতি এবং প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গি তার যতটা দূরে থাকা যায় ততটাই ভালো, সেটা সকলের জন্যই নিরাপদ আর কি, বাংলাদেশের জন্য নিরাপদ, অন্যদের জন্য নিরাপদ, আমি সেভাবেই বিবেচনা করি আর কি। তো ফলে এখন যে সমস্ত সামরিক সহযোগিতা বা প্রতিরক্ষা সহযোগিতার কথা বলা হচ্ছে সেগুলো টাইমিং হিসেবেও খারাপ, কারণ হচ্ছে কাশ্মীর এই প্রশ্নে ধরুন ওখানে একটা একটা ইকোনমিক ইস্যু হওয়ার কথা ছিল মিটিং, সেখান থেকে অধিকাংশ লোকজন যাচ্ছেন না বড় বড়রা, কিন্তু দীর্ঘমেয়াদেও আমি মনে করি যে সৌদিদের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতা বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা এর বাইরেও সৌদিদের ভূমিকা এর বাইরেও আছে যেগুলি খুব আপত্তিকর আর কি, যে আপত্তিকর এবং বিপজ্জনক বলে আমি আমি খুব মানে ইসে না মানে এক্সাইটেড না যে আসলে বাংলাদেশ এইভাবে সৌদিদের সঙ্গে সহযোগিতার চুক্তিতে যুক্ত হয়ে পড়ছে।
আমাদের আরো একজন শ্রোতা সুদূর পিরোজপুর থেকে আছেন, ও নেই, ওরা আমি ভেবেছিলাম উনি আছেন। তো আমরা মোটামুটি ভাবে আলোচনার প্রায় প্রান্তিক পর্যায়ে এসেছেন। মাহবুবুল আলম কি আছেন? মাহবুবুল আলমকে পাওয়া গেছে না? ওনাকেও পাওয়া যায়নি। তো আমরা মোটামুটি ভাবে যে প্রান্তিক পর্যায়ে এসেছি এর উপসংহারে আসি সংক্ষেপে। অধ্যাপক জিল্লুর রহমান খান, আপনি এ বিষয়ে কি উপসংহার টানবেন?
আমার কনক্লুশন হচ্ছে যে এক নম্বর হচ্ছে এটা একটা খুব ট্র্যাজেডি, এটা যে একটা জার্নালিস্ট যে আমেরিকান রেসিডেন্ট ওয়াশিংটন পোস্টের জার্নালিস্ট আমেরিকান রেসিডেন্ট পারমানেন্ট রেসিডেন্ট আমেরিকা সৌদি আরবের সিটিজেনশিপ তার ছিল, সে সৌদিতে গেছে, তার কিছু কাজ ছিল, তার আবার টার্কিশ গার্লফ্রেন্ড তার সঙ্গে গেছে, তার বিয়ে করার কথা কিছু একটা জন্যে পারমিশন জন্যে গেছে, সেটা সে গেল, এটা খুব ট্র্যাজেডি নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তিনি একজন জার্নালিস্ট এবং এই যে আপনার ইন্টেলিজেন্স বলি আমরা, এটা কিন্তু খবর উনি অনেক কিছু রাখতেন, এই ওয়াশিংটন পোস্টের জার্নালিস্ট যে সৌদি জার্নালিস্ট উনি অনেক কিছু জানতেন, তিনি জানতেন অনেক কিছু সম্ভাবনা আছে, তার সম্মানে রেখে গার্লফ্রেন্ডকে বাইরে রেখে ভেতরে কেন ঢুকলেন এটাও আমরা জানি না। নাম্বার থ্রি, ওনার কি হেলথ কি প্রবলেম ছিল এর আগে, আমরা 10 বছর আগে কি একটা প্রবলেম ছিল, কিন্তু এই প্রবলেমটা কি এবং ওই ভেতরে গিয়ে উনি এই ইন্টারোগেশনের মধ্যে কিরকম ভাবে কোলাপস করে কি করে মারা গেলেন কিংবা ওরা টর্চার করে মারলো কেউ জানে না। আচ্ছা আচ্ছা, নাম্বার ফোর হচ্ছে যে আপনার যে টার্কিশ এরা কিন্তু ইনভেস্টিগেশন করেছে এবং ওরাই কিন্তু প্রথম বলেছে যে হি ওয়াজ কিলড অর হি ডাইড ইনসাইড দ্য কনসুলেট। আচ্ছা, এখন টার্কিশটা আমেরিকান বিরাট একটা অ্যালায়েন্স, নেটোর একটা মেম্বার আপনারা সবাই জানেন, নেটোর এবং
জি আমরা প্রায় শেষ পর্যায়ে আছি,
ইউনিয়নের সঙ্গেও তাদের একটা টার্কি চেষ্টা করছে আরো ক্লোজ হওয়ার জন্য, এই সময় টার্কি কোন ঘাপটার মধ্যে যাবে না টার্কি।
অধ্যাপক খান আপনাকে, অধ্যাপক খান আপনাকে
ফাইনাল হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এই সময়
কোন সৌদিকে এলিয়েট করবে না, ও আপনার কিং সালমান ইয়ের সঙ্গে ও কথাবার্তা বলবে, কথা বলে
আছি। আমি অধ্যাপক আলী রিয়াজের কাছ থেকে একদম সংক্ষেপে একটু উপসংহার শুনতে চাই।
তিন ভাবে এটার ইম্প্যাক্ট পড়বে বলে আমার ধারণা। ইমিডিয়েটলি বড় রকমের ঘটনা না ঘটলেও এর একটা রিজিওনাল ইমপ্লিকেশন আছে, ইরান এবং সৌদিদের মধ্যে যে সংঘাত সেই সংঘাত এবং তুরস্কের সঙ্গে সৌদিদের যে সম্পর্ক তাতে টানাপোড়েন তৈরি হবে, তার একটা গ্লোবাল ইমপ্লিকেশন আছে। আমার ধারণা যে এই পরিস্থিতির কারণে রাশিয়ার সাথে সৌদিদের সম্পর্ক উন্নয়নের একটা পথ তৈরি হতে পারে। তিন নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, অভ্যন্তরীণ ভাবে যুক্তরাষ্ট্রের কিছু কিছু সমালোচনা যেগুলো আমরা শুনতে পাচ্ছি সেগুলি আরো আরো বেশি স্পষ্ট হবে, এবং সৌদিদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতি যে রিভিউড হওয়া দরকার, রিভাইজড হওয়া দরকার, সেই প্রশ্নটা এখন গুরুত্বপূর্ণভাবে আসতে শুরু করেছে মিডিয়া, এবং আমার ধারণাটা আগামী দিনগুলোতে আরো জোরদার হবে।
জি, অধ্যাপক জিল্লুর রহমান খান, অধ্যাপক আলী রিয়াজ, আপনাদের উভয়কে অত্যন্ত ধন্যবাদ এই বিষয়ে আলোকপাত করার জন্য। হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই শেষ হল।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার বলেছেন, তিনি যখন সৌদি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তখন তারা যুক্তরাষ্ট্রভিত্তিক সৌদি সাংবাদিকের নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্যাদি আলোচনা করতে চাননি। তুর্কি কর্মকর্তারা বলেছেন, ওই সাংবাদিককে ইস্তাম্বুলে রিয়াদের কনসুলেটে হত্যা করা হয় ও তার দেহ টুকরো টুকরো করা হয়। সৌদিরা ওই অভিযোগ অস্বীকার করে। নিখোঁজ সাংবাদিকের তদন্তের বিষয়ে আলোচনার লক্ষ্যে তুর্কি নেতাদের সঙ্গে দেখা করার জন্য আঙ্কারা যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও সাংবাদিকদের বলেন, সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে এই আশ্বাস দিয়েছেন যে তারা নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগজির তদন্তের ফলাফল সারা বিশ্বকে দেখাবেন। পম্পেও প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলু সঙ্গে সাক্ষাৎ করেন। রুশ তদন্তকারীরা বলেছেন, বুধবার ক্রাইমিয়াতে প্রযুক্তির একটি কলেজে এক বোমা বিস্ফোরণের জন্য দায়ী হচ্ছে 22 বছরের এক ছাত্র। বিস্ফোরণে নিহত হয়েছে 18 জন, আহত হয়েছে অন্তত 50 জন। তদন্তকারীরা এবং কলেজের পরিচালক বলেছেন, বিস্ফোরণের পরপরই এক বন্দুকধারী কেরচ শহরের ওই কলেজ ভবনের সর্বত্র যাকেই দেখেছে তাকে লক্ষ্য করে গুলি করে। ক্রাইমিয়ায় শীর্ষ রুশ কর্মকর্তা সার্গেই আক্সিয়োনভ বলেছেন, আক্রমণ চালানোর পর ওই ছাত্র আত্মহত্যা করে। প্রেসিডেন্টের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন, ভ্লাদিমির পুতিন পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। যারা ওই হামলার শিকার হয় তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। ওই আক্রমণকে সন্ত্রাসী হামলা বলে বলা হয়। ভারতের বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে মহিলা সাংবাদিকরা যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। অভিযোগ করা হয় যে তিনি যখন কয়েকটি সুপরিচিত সংবাদপত্রের সম্পাদক ছিলেন তখন তিনি ওই মহিলা সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। এম জে আকবর ওইসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওইসব অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের কর্মকর্তারা বলেছেন, বুধবার এক বোমা আক্রমণে আসন্ন সংসদীয় নির্বাচনের এক প্রার্থীকে হত্যা করা হয়। প্রার্থীর নির্বাচনী দপ্তরে ওই হামলা চালানো হয়। হেলমান্দ প্রদেশের গভর্নর মুখপাত্র ওমর জওয়াক বলেছেন, লস্কারগা শহরের জব্বার করামানের দপ্তরে ওই বিস্ফোরণ ঘটে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, সঞ্জানা ফিরোজ, সাফিউল আলম মাসুদ এবং প্রকৌশলী ছিলেন নাশওয়ান কালী। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.